আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান ইসলামী জীবন, যেটির আজকে দ্বিতীয় পর্ব, এপিসোড দ্বিতীয় আজকে আমাদের। আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা যারা আমাদের স্ক্রিনের সামনে শরিক হয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইসলামী জীবন সম্পর্কিত বিভিন্ন বাচ্চার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিটি বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য একটি অনুষ্ঠানের মধ্যে। আসুন আমরা প্রথমত আমাদের অনুষ্ঠান শুরু করার দিকে যাওয়ার আগে দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত বিভিন্ন রিসালা লিখেছেন। তার মধ্যে একটি বিশেষ যেটা দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত নিয়ে রিসালা, যে রিসালার নাম হচ্ছে জিয়াইয়ে দরুদ সালাম। এর মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে, আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, যে ব্যক্তি এই দুনিয়াতে হায়াত নিঃশ্বাস থাকা অবস্থায় সে যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আমাদের নবী বলছেন যে কাল ওই কিয়ামতের কঠিন দিনের মধ্যে ওই ব্যক্তি আমাদের নূরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত কাছে থাকার তার সৌভাগ্য নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইরকম সৌভাগ্য বান্দাদের মধ্যে কবুল করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন মুবাল্লিগা দাওয়াত ইসলামী গণদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ সেই সুবাদে আজকে আমাদের মাঝে আপনারা হয়তোবা মাদানী চ্যানেলের মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠান দেখতে পান, রুহানি চিকিৎসা। আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা অনুষ্ঠানের হোস্ট মহোদয় মিরাজ ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আপনাকে জানাই মুবারকবাদ মিরাজ ভাই। এবং আলহামদুলিল্লাহ আরো সুসংবাদ যে আমাদের সাথে আপনি আপনারা হয়তো দেখতে পান যে প্রতি বুধবারে নাসরিন ভাই জগৎ তোমার প্রেমে বিভোর জনপ্রিয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের হোস্ট মহোদয় আলহামদুলিল্লাহ আমাদের সেলিম ভাই আমাদের সাথে তশরিফ এনেছেন। মুবারকবাদ সেলিম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা আরেকটি বিশেষত্ব, সেটা হচ্ছে আপনাদের কল ও SMS আমরা নিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান ইসলামী জীবন, গত যে আমরা বিষয়টা নিয়েছিলাম ইসলামী জিন্দিগির মধ্যে শিশুর জন্ম ও আকিকা সম্পর্কিত নিয়ে, কিন্তু হয়তোবা আমরা ওই অনুষ্ঠানের মধ্যে বিশেষত আলোচনা করেছিলাম শিশুর জন্ম হওয়ার আগে নিয়ে, শিশুর জন্ম সম্পর্কিত আলোচনাও করেছিলাম, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ হওয়ার কারণে আমরা আকিকা বিষয়টা, যেটা আমাদের জীবনের জন্য, একটা বাচ্চার জন্য, আমাদের ইসলামী জিন্দিগিতে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা নিয়ে আমাদের আলোচনা করার সৌভাগ্য হয় নাই। তো আমরা চেষ্টা করব আজকে অনুষ্ঠানের মধ্যে ওই বিষয়টাও সংক্ষিপ্ত বিষয় আকারে আনার জন্য, আপনার সামনে তুলে ধরার জন্য। কিন্তু আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টা আমরা নিয়েছি সেটা হচ্ছে সন্তানের লালন পালন। একজন সন্তান তার লালন পালন কেমন হওয়া উচিত ইসলামের শরীয়ত সম্মতভাবে, ইনশাআল্লাহ আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আসুন দর্শক শ্রোতা, প্রথমত আমরা আজকে যে বিষয়টা আমরা নিয়েছি সন্তানের লালন পালন, বাচ্চার জন্ম হওয়ার পর থেকে মা বাবার উপর দায়িত্ব হয়ে পড়ে সন্তানের লালন পালন সঠিক শিক্ষা দেওয়ার জন্য। শুধু মা বাবা নয়, যে সন্তানটা যে পরিবারের মধ্যে তা জন্ম হয় প্রত্যেকটা পরিবারের সদস্যদের উপর এটা দায়িত্ব হয়ে পড়ে ওই সন্তানের সুশিক্ষা দেওয়া। এবং আমাদের এই ইসলামী জিন্দেগি ইসলামী জীবন এই অনুষ্ঠানের আরেকটি বিশেষত্ব, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব প্রতিটি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে যেন বিভিন্ন কুসংস্কারগুলা, যেগুলো আমাদের সমাজকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন কুসংস্কার যেগুলা, যে প্রথাগুলো ইসলামের কোনো স্থান নেই, যেগুলোকে কিন্তু আমরা বলি যে ইসলামের এগুলোর স্থান রয়েছে। এভাবে আমরা বিভিন্ন পূর্ববর্তী মানুষের থেকে কথাগুলো শুনে শুনে এসে এসে দেখা যায় আমরা ওই কুসংস্কারগুলোকে স্থান দিয়ে দিই। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আসুন আমরা প্রথমত আমাদের মিরাজ ভাইয়ের কাছে যাব। মিরাজ ভাইয়ের থেকে আমরা যে আজকের বিষয় সন্তানের লালন পালন নেওয়া হয়েছে, এই বিষয়ের সংক্ষিপ্ত কয়েক লাইন গুরুত্ব সহকারে সম্পর্কে একটি কয়েকটি মাদানি প্রস্তাবন করবে ইনশাল্লাহ। জি মিরাজ ভাই, আজকের অনুষ্ঠানে যে আমরা বিষয়টা নিয়েছি ইসলামী জীবন, এই ইসলামী জীবন, ইসলামী জীবন গড়ার ক্ষেত্রে সন্তানের সুশিক্ষা দেওয়া, সন্তানের সুশিক্ষা, সন্তানের সঠিকভাবে লালন পালন করার ব্যাপারে যে আজকের বিষয়টা নেওয়া হয়েছে, এটার গুরুত্ব সম্পর্কে যদি কিছু মাদানি প্রতি সংক্ষিপ্ত আকারে।
আসলে কাসর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ যে এমন একটি সুন্দর আপনি অনুষ্ঠান মাদানি চ্যানেলে শুরু করেছেন যে ইসলামী জীবন। ইসলামী জীবন আসলে আমাদেরকে সবাইকে গড়ে তুলতে হবে, নিজেকে ইসলামী জীবনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ইসলাম যা চায় অ্যাকর্ডিং অফ কোরআন ও হাদিস মোতাবেক আমাদেরকে চলতে হবে। তো আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা একটা বাণী সবসময় শুনে থাকি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল দেখুন, এই শিশু সবাই ছিলাম এক সময়, হায়াত তৈবার কারণে আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা বড় হচ্ছি, কিন্তু শিশুকাল থেকে আমাদেরকে আসলে যে একটা বৈশিষ্ট্য রয়েছে আমাদের জন্মের পর থেকে, যে আমার জীবন ধারণ কেমন হবে, আমি কিভাবে পরিচালিত হব, তো এই বিষয়ে কিন্তু শুরু থেকেই একটি চারা যেভাবে রোপণ করা হয়, যত্ন করা হয়, চারাটি একটি বীজ থেকে চারা গজায়, চারাটি আস্তে আস্তে বড় হয়, তো গাছ হওয়ার পূর্বে কিন্তু ওই বীজকে খুব সুন্দরভাবে লালন পালন করতে থাকে, এই বীজ থেকে আস্তে আস্তে চারাতে রোপণ হয়, তো চারাটাও সুন্দরভাবে পরিচর্যা করতে থাকে, এরপরে এটি একটি সুন্দর গাছের আকৃতি হয়, এরপর আমরা এটা থেকে অক্সিজেন পাই, গাছ থেকে আমরা অনেক ধরনের উপকার নিতে পারি। ঠিক একটি বাচ্চা যখন শিশুকাল থেকে লালন পালন করে তাকে সুন্দরভাবে একটি পরিবেশ দেওয়া যাবে, তাকে একটি ব্যবহার দেওয়া যাবে, তার তার আচার আচরণকে একটি সুন্দর দিক দেওয়া যাবে, তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আলহামদুলিল্লাহ এটা আমরা এই সন্তান থেকে পাবো যে ভালো কিছু আশা করতে পারবো, মা বাবার জন্য একটি ভালো জারিয়া হবে, পথ প্রদর্শক হবে যে মা বাবাকে দেখাশোনা করার। তো এটি মূলত শুরু থেকে কিন্তু তাকে পরিচর্যা এবং পর্যবেক্ষণ করে তাকে সে আদব কায়দা গুলো শিখাতে হবে। তো আমাদের প্রত্যেকের জীবনে সবচেয়ে বড় ভূমিকা রাখে শিশুকাল, ও শিশুকালে কিন্তু প্রথম আমাদেরকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে কিন্তু আমাদেরকে বড় করতে হবে, তাহলে লালন পালন সুন্দর করলেই একজন মানুষের জীবন সুন্দর হবে
মাশাআল্লাহ। আজকের আলহামদুলিল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে। ইসলিম ভাই, আবার যাবো আপনার কাছে, যে আজকে অনুষ্ঠানে বিষয়টা নেওয়া হয়েছে এই সম্পর্কে যদি কোনো গুরুত্বপূর্ণ আমাদের একটু দিতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ? যে আমার মিরাজ ভাই বললেন, একটা যখন বীজকে রোপণ করা হয়,
জি,
তো ওই বীজটাকে অনেক যত্ন দেওয়া হয়, সেচ দেওয়া হয়, তার আশেপাশে যদি কোনো অন্য কিছু কোনো গাছপালা বা কিছু যদি উঠে থাকে, মানে আগাছা উঠে থাকে, চেষ্টা করা হয় তাকে কি করার জন্য, অনেক পরিচর্যা করার মাধ্যমে সেই গাছটাকে বড় করা হয়, বড় পরিচিতি সেই গাছটা ফল দেয়। ঠিক তেমনিভাবে যখন একজন মানুষ আল্লাহ তাআলার দয়ায় যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, তখন তার প্রাথমিক যেটা সময় বলা হয় সেটা হচ্ছে শিশুকাল। আর ওই শিশুকালটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই শিশুকালকে আপনি যেভাবে কি করবেন, তৈরি করবেন, ওই শিশুটাই ওইভাবে কি হবে,
তৈরি হবে,
তৈরি হবে, গড়ে উঠবে। কারণ দেখেন আপনি, মাটি যখন নরম থাকে, ওই মাটি দিয়ে বিভিন্ন ধরনের সামান, বিভিন্ন ধরনের জিনিস
যেরকম ইচ্ছা সেরকম তৈরি করতে পারে।
জি, ঠিক তেমনি ভাবে এই শিশুকালকে যদি আমরা যদি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিই এবং তাদেরকে যদি এভাবে যত্ন করে তুলি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ ওই শিশু থেকে আস্তে আস্তে সে যখন কৈশোর হবে, যুবক হবে, মানে একটা পদার্পণ আসবে, তখন দেখা যাবে যে শিশুকাল থেকে যে শিক্ষাটা আমি দিয়েছি তাকে, তাহলে সেই অনুযায়ী সে কি হচ্ছে পরবর্তীতে সময় যেটা স্টেপ বাই স্টেপ আসতেছে এই অনুযায়ী কি করছে, তা আমল করছে। তো সেই জন্য আমি বলবো এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং এই সময়টাকে আমাদের যত্ন সহকারে নেওয়া দরকার।
মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠানের বিষয়ের গুরুত্ব সম্পর্কিত কিছু আমরা মাদানিফুল আমরা মল্লিকা দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করলাম। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমি প্রথমে বলেছি যে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে হলেও আকিকার বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আসুন আমরা এই আকিকার বিষয় নিয়ে আমাদের সেলিম ভাই থেকে গুরুত্বপূর্ণ মাদানিফুল আমরা শ্রবণ করে নিই। জি সেলিম ভাই।
মাশাআল্লাহ কাসর ভাই, আসলে আলহামদুলিল্লাহ আমরা আজকে এই দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের মধ্যে আমরা যা কিছু নিয়ামত পেয়েছি সবকিছু হচ্ছে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওসিলে। আমরা সকলেই জানি এবং আলহামদুলিল্লাহ যারা আমরা আশিক রসুল রয়েছি তা আমরা বিশ্বাস করি, আমাদের বিশ্বাস ইমান আকিদা হচ্ছে যে আমার রসুলকে সৃষ্টি না করলে তাহলে আল্লাহ তাআলা কোনো কিছুই কি করতেন না, সৃষ্টি করতেন না। তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হায়াতে জিন্দেগি শৈশবকাল ছিল, আমার রসুল তো দুনিয়াতে তশরিফ এনেছেন
আলহামদুলিল্লাহ,
তখন শৈশবকালে তো মানে শিশু অবস্থাতে কি
জি জি
যে ওই বরকতময় যে শরীর নিয়ে যে আমাদের এই পৃথিবীতে এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে দয়া করেছেন, ঠিক আছে না? তো ওই অনুযায়ী আমার রসুলের একটা কি যে শৈশবকালে একটা ঘটনা অবশ্যই আছে, কিভাবে আমার রসুলের শৈশবকাল অতিবাহিত করেছেন, কিভাবে লালিত পালিত হয়েছে। তো যে কাজগুলি আমার রসুলের ক্ষেত্রে করা হয়েছে, যে কাজগুলি আমার রসুল করেছেন তাহা উম্মতের জন্য সেটা আমল করা কি উত্তম আবশ্যক, অর্থাৎ এ অনুযায়ী শরীয়তের দৃষ্টিতে যেটাকে বলা হয় সুন্নত মুবারক, অর্থাৎ কোন উম্মত যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে আমল করবে, ওই দেখানো পথে মতে আমল করাটা কি বলা হয় সুন্নতের উপর আমল করাকে বলা হয়। তার মধ্যে একটি অনেক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বরকতময় পূর্ণ হচ্ছে আমল হচ্ছে সেটা হচ্ছে আকিকা করা, যেটা আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায়। তবে কসব এটা সত্য যে এই আকিকাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু শরীয়ত বিরোধী কাজ করে ফেলি, এই আকিকাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু সুন্নত বিরোধী ইসলাম বিরোধী না জানার কারণে বিধর্মীদের কিছু কুসংস্কার আমরা নিয়ে আসি। তো ওইদিকে যাব পরে, কিন্তু এর পূর্বে যে আকিকা কিভাবে করতে হবে, প্রথম আমরা এটা জানতে পারলাম যে আকিকা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকা,
মুস্তাহাব
সুন্নত মুবারাকা। তো এখানে যে মুফতি আহমদ ইরফান নাঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি কিতাব
আচ্ছা
ইসলামী জিন্দগি এর মধ্যে সংক্ষিপ্তভাবে আকিকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, তো আসুন আমরা ওই দিক থেকে কিছু শ্রবণ করি। তো দেখুন সুন্নত পদ্ধতি কোনটা, মানে আকিকার সুন্নত পদ্ধতি কোনটা, আমরা যে বর্তমান সময়ে না জানার কারণে সুন্নত তরিকা কোনটা, ইসলাম আমাদেরকে আকিকা করার জন্য কিভাবে বলেছেন ওটা না জানার কারণে আজকে আমরা হয়তোবা ওই আকিকার সুন্নত কাজটা করতেছি কিন্তু সেটা হয়তোবা আল্লাহ তাআলার পানা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, কারণ যেভাবে আমার রসুল শিক্ষা দিয়েছেন ওইভাবে না করার কারণে। তো কিভাবে শিক্ষা দিয়েছেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা দ্বারা দেখছেন তাদেরকেও বলবো আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি, মানে আকিকা আমাদের কিভাবে করতে হবে, কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা সচরাচর যারা আমরা মুসলমান ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে থাকে তারা আকিকা করে, তাদের সন্তানের কি করে আকিকা করে। তো কিভাবে করতে হবে আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। তো সুন্নত পদ্ধতি হলো শিশুর জন্মের সপ্তম দিন আকিকা করা, অর্থাৎ শিশু জন্মগ্রহণ করার কয়দিন পরে
সপ্তম দিন,
সপ্তম দিন কি করা আকিকা করা হচ্ছে কি সুন্নত মুবারকা। ছেলের পক্ষ হতে দুটি,
আচ্ছা
আমরা কয়টি ছাগল
দুটি
ছাগল যদি ছেলে হয়,
আচ্ছা
এক বছর বয়স পূর্ণ হলে,
আচ্ছা
আচ্ছা এবং মেয়ে হলে একটি ছাগল জবাই করবে, এটা হচ্ছে আকিকার ক্ষেত্রে। আচ্ছা তো এখানে একটা কথা খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে বলেছেন, এটাও দরকার আমাদের আকিকার পশুর মাতা,
আচ্ছা
যে আকিকার যেটা ছাগলের যেটা পশুর মাতা ওই মাতাটা নাফিককে এবং রান ধাত্রীকে দেওয়া হবে, অর্থাৎ ওই আকিকার যে পশু ওই পশুর মাথাটা আমি কাকে দেবো, যিনি নাপিত অর্থাৎ চুল ছেটে চুল কামাই তাকে আমরা দিব, আর যেটা রান ওইটা কাকে দিব যিনি ধাত্রী ছিলেন ওনাকে আমরা দিব। আচ্ছা যদি উভয়ে মুসলমান হয়,
শর্ত রয়েছে
যদি উভয়ে কি হয় মুসলমান হয়, এই কথাটা বাহার শরীয়তের মধ্যে কি রয়েছেন। তো আরেকটি জিনিস আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরেন আমরা কুরবানের মাংসকে যে মুস্তাহাব পদ্ধতি হচ্ছে তিন ভাগে ভাগ করা,
আচ্ছা
তেমনি ভাবে আকিকার মাংসকে কয় ভাগে ভাগ করার জন্য বলেছেন,
তিন ভাগে ভাগ
করার জন্য বলেছেন, একবার যে ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকে দেওয়ার জন্য বলেছেন, আরেকবার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে দেওয়ার জন্য বলেছেন, এবং আরেকবার যেটা রয়েছে সেটা আমরা যারা ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা আমরা কি বক্ষণ করতে পারবো। তো এটাই হচ্ছে সংক্ষিপ্তভাবে অর্থাৎ আকিকার সুন্নত পদ্ধতি। এই বিধান ছাড়া এই সিস্টেম ছাড়া যে বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আমাদের মুসলমান ফ্যামিলির মধ্যে যে আকিকার যে সিস্টেম পদ্ধতিগুলি রয়েছে অথবা অনেক সময় সেই পদ্ধতিগুলি কি
বিভিন্ন শরীয়ত
বিরোধী ইসলাম বিরোধী চলে যায়, এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে যে ইসলাম মোতাবেক সুন্নত মোতাবেক
মাশাআল্লাহ
আমরা যদি এটার উপর আমল করি ইনশাআল্লাহ সওয়াব পাবো ইনশাআল্লাহ
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা
আলহামদুলিল্লাহ আমরা আমাদের সেলিমবা থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল যে আকিকার ব্যাপারে যে কিভাবে ইসলামের শরীরে সমত হবে আকিকা আমাদের করা উচিত সে সম্পর্কে আমরা মাদানী ফুল আমরা শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ। তো আসুন আসলে একটা বিষয় দর্শকতা দেখা যায় যে আমার হুজুরও বলল যে আকিকা যদি ছেলে সন্তান হয় দুইটা ছাগল দিয়ে, মেয়ে হলে একটা এখানে এক বছর একটা উল্লেখ করা হয়েছে। জি জি জি। আচ্ছা একটা প্রশ্ন হয়তো এই ধরনের হতে পারে যে যাদের সামর্থ্য নাই, আমি মিরাজ ভাইয়ের কাছে যাবো যে যেরকম যে যার যে পরিবারের সামর্থ্য নাই যে তাদের ছাগল মানে ছাগল দিয়ে সে এখন করতে পারবে না, এবং দেখা যায় তারা মানুষ কি বলবে সে যদি এখন ছাগল দিয়ে হোক ইয়া দিয়ে না মানে কোন একটা কিছু দিয়ে সে যদি কি না করে তার আকিকাটা না সারে তার সন্তানের, তো দেখা যাবে তার আশেপাশের লোকেরা তাকে হেউ করবে, তার মান সম্মান মানে একটা সম্মান রক্ষা করার জন্য সে কি করে আকিকাটা করতে যায়, মানে দেখা যায় সে বরঞ্চ সুদ নিয়ে বিভিন্ন হারাম টাকা বিভিন্ন কি সুদের পত্র নিয়ে সে তার আকিকাটা করতে পারে করার চেষ্টা করে যারা গরিব যাদের সামর্থ্য নাই। কিন্তু এই জিনিসটা করা যে হারাম টাকার মাধ্যমে যে আমার থেকে সামর্থ্য নাই কিন্তু আমি এটা যদি নাও করি এটা হচ্ছে সুন্নত মুস্তাহাব, ঠিক আছে, কিন্তু আমার তো যদি আমাকে এটা বলা হয় না যে আমি হারাম টাকার পত্র নিয়ে গুনাহের কাজ করব আর এটা আকিকাটা করবো এটা তো নয়। যারা এরকম করে যে হারামের পত্র নেই এবং এরকম আকিকাটা করে থাকে এ ব্যাপারে যদি কিছু বিষয়ে
দেখুন, আলহামদুলিল্লাহ এই আকিকা করাটাই সুন্নত মোবারকা রয়েছে, তো আলহামদুলিল্লাহ এটি করা এটি একটি সৎকা শিশুদের জন্য সন্তানদের জন্য সৎকা, এই আকিকা করাটা ফরজ করা হয়নি, তো আমাকে যে বাধ্যগত করা হয়নি ইসলামে যে আমাকে আকিকা করতেই হবে, হ্যাঁ যার সামর্থ্য আছে সে অবশ্যই আকিকা করবে, আকিকা করবে এবং সামর্থ্য অনুযায়ী আকিকা করে তা বন্টন করবে, কিন্তু যার সামর্থ্য নেই সে নিজে সামর্থ্যবান নয় আর সে মানুষ লোক কি বলবে সে ধ্যান ধারণা নিয়ে সে চিন্তা চেতনা নিয়ে যদি সে ঋণ করে ফেলে বা কর্জের মধ্যে বা লোন নেয় বা ঋণ করে এমন এমন ঋণ যে সুদের মধ্যে তাকে লিপ্ত হতে হবে, তা এভাবে তো ইসলাম তাকে রায় দেয় না যে আমি আকিকা করি।
আচ্ছা বিরাজ ভাই এখানে একটা বিষয়, এক তো হচ্ছে যে তার থেকে সামর্থ্য না সে জন্য সে সুদের টাকা নিয়ে কি করলো এই জন্য আকিকা করলো যে মানুষ যেন তাকে কি বলবে মানুষ থেকে সম্মানটা পাওয়ার জন্য, কিন্তু যার থেকে সামর্থ্য রয়েছে সে আকিকা করছে এই নিয়তে মানুষ যেন তাকে সম্মান দেয় মানুষ যেন তাকে হেউ না করে এই জন্য সে করছে, তো নিয়তটা কি ছিল তার মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য, তো তার নিয়ত কিরকম হওয়া উচিত এই ক্ষেত্রে?
অবশ্যই নিয়তের উপর আমল নির্ভরশীল, সে যদি লোক দেখানো আমল করে তার কাছে আকিকা করার সামর্থ্য থাকলো তা আকিকা সম্পূর্ণ হবে না, সেটি অবশ্যই লোক দেখানো রিয়াতে অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে সওয়াবের নিয়তে যে সব লাভের আশা করা হয়েছিল সে কিন্তু সবটা পাবে না। আর দ্বিতীয়ত কথা হলো যে আমি যদি লোক দেখানোর নিয়তে কোনো কর্জ বা সুদের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে একা তো লোক দেখানো হলো রিয়াকারী হলো রিয়াকারী অন্তর্ভুক্ত হলো সে এটার জন্য তো গুনাহগার হবেই হবে, আবার সুদের সাথে লিপ্ত হওয়ার কারণও বা এর জন্য গুনাহগার হবে। এছাড়াও আমি যদি সুদ না নিই কর্জ নিই তাহলে আমার উপর আলাদা একটি বোঝা সেটা একটা চেপে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আকিকা দেওয়ার সামর্থ্য যদি না থাকে এটা তো আপনার ফরজ না বা ওয়াজিবও না,
মুস্তাহাব
সুন্নত রয়েছে, তো আমার চেষ্টা করবো অনেক সময় যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দেয় আমি অবশ্যই আকিকাটা করার চেষ্টা করবো, অন্যথায় আমার যদি কখনো সামর্থ্য হয় বা আমি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখি তো এই ঈদুল আজহা তো চাইলে আমরা আকিকাকে অন্তর্ভুক্ত করতে পারি।
মাশাআল্লাহ মিরাজ ভাই এই ব্যাপারে আমাদের দর্শক শ্রোতা আমাদেরকে এসএমএস করছেন, যেমন একজন লিখেছেন মোহাম্মদ শাহরুখ, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তিনি লিখেছেন যে মাদানী চ্যানেল বাংলার এই নতুন অনুষ্ঠান ইসলামী জীবন এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ, হায়ের মোবারক। তিনি লিখছেন যে একটি প্রশ্ন ছিল যে শিশুর আকিকা আর কুরবানি কি একসাথে করা যাবে কিনা?
অবশ্যই আলহামদুলিল্লাহ এটি আমরা দারুল ইফতা আহলে সুন্নাহ থেকেও শুনেছি, কিতাবের মধ্যেও পেয়েছি, রিসালার মধ্যে অধ্যয়ন করলে ইনশাল্লাহ ওখানেও বিস্তারিতভাবে লেখা রয়েছে। আপনারা যারা ঘোড়ার আরোহীটা সংগ্রহ করতে চান www.dawatislam.net এর মধ্যে গিয়ে আপনারা অবশ্যই ঘোড়ার আরোহী রিসালাটি ডাউনলোড করে পিডিএফ ফাইল করে আপনি আপনার স্মার্টফোনে রেখে পড়তে পারবেন, অন্যথায় আমাদের মাকতাবাতুল মদিনা রয়েছে ওখান থেকেও আপনি হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ ওইখানেও লেখা রয়েছে আলহামদুলিল্লাহ যে আকিকার নিয়তে আলহামদুলিল্লাহ কুরবানির পশুতেও আকিকার নিয়ত করা যাবে, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সন্তান ছেলে হলে দুইটা অংশ আর মেয়ে হলে একটা অংশ, এভাবে করে কোরবানের সাথে আকিকা যোগ করা যাবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা সমস্যা
একটা কথা, আমরা মুসলমানরা অনেক সময় হয়তো না জানার কারণে এটা মনে করি যে আকিকা ছোটবেলায় করতে হবে।
আচ্ছা,
কিন্তু এটা কিন্তু শর্ত না যে আপনি, যেমন আমার বয়স এখন ধরুন যা হয়েছে আমি বড় হয়ে গেছি, আমি কিন্তু এখন ছোট শৈশবকাল নেই, ঠিক আছে না, আমি আকিকা করতে পারিনি, আমার আর্থিক ভাবে দুর্বলতা থাকার কারণে হয়তো আমার সামর্থ্য ছিল না, হয়তো আমি তখন জানতাম না, তো আমি করতে পারিনি, কিন্তু আমি এখন যখন জানলাম তখন আমি এখন চাইলে আমি আকিকা করতে পারবো।
আচ্ছা,
ছোটবেলায় শৈশব মানে ছোটবেলায় আকিকা করতে হবে, এছাড়া অন্য সময় আকিকা করা যাবে না, এই ধরনের কিছু
অনেক আমার লজ্জা পেয়ে যায়। জি জি, আল্লাহ বড় বয়সে এখন আমার বয়স হয়ে গিয়েছে, আমি এখন আকিকা করবো, এটা অনেক এটাকে লজ্জাবোধ মনে করে যে আমার এই বয়সে আমি আকিকা করবো। আমি এরকম একটা দেখেছি যে লজ্জাবোধ করে না, আসলে এটাতে কোন লজ্জা নেই, আকিকা করা এটা হচ্ছে সবটা এবং এটা বিপদাপদ, আপনার শরীরের বলেন আপনার জানমানের বিপদাপদ দূর হবে এই সৎকার কারণে।
মাশাআল্লাহ, সুশ্রোতা আকিকা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করছিলাম যে আকিকার বিভিন্ন দিক নিয়ে, আশা করি আপনার বিভিন্ন বিষয়ে ক্লিয়ার হয়েছেন। আর দর্শকরা এবার যাব আপনাদের কলের দিকে, আমাদেরকে কল চালিয়ে দিন।
আমি জিশান আত্মার বলছিলাম চট্টগ্রামের ফাউজান থেকে। আমার মাদারাজের মালাকে আজকের অনুষ্ঠানে আমরা অনেকে ছোট ছোট নামাল এক দুই তিন বছর বাচ্চাদের মসজিদে নিয়ে যাই, যে কারণে অনেক সময় জামাতের মধ্যে ওদেরকে মধ্যখানে দাঁড়া করে জামাতের মধ্যে শরীক করতে হয়। অনেক কি করে ইমাম সাহেব বলে তবু ওদেরকে জামাতের মধ্যে কোনো নিয়ে আসে। এখন এই ছোট ছোট বাচ্চাদেরকে নামা মসজিদে আনা কি উচিত হবে? আর যদি নাও আনি মসজিদে, তাহলে ওদেরকে নামাজের কিভাবে তলকিন দেওয়া যাবে? সালাম আলাইকুম রহমতুল্লাহ।
সালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আপনি আমাদেরকে মনে করে দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার এই বিষয়ের উত্তর অবশ্যই দেওয়ার জন্য। পরবর্তী কল শুনিয়ে দিন আমাদেরকে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহ।
আমি জামশেদুল ইসলাম আত্তারি ফরিদচয় থেকে বলছি। মাশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ ইসলামী জীবন এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আজকের যে বিষয়টা নিয়েছেন শিশু লালন পালন সম্পর্কিত, এটা অনেক আমাদের সমাজের অনেক একটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। আমাদের সমাজে শিশুদেরকে কিভাবে লালন পালন করা প্রয়োজন এটা এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ জানতে পারবে। আমার একটা জানার বিষয় ছিল, একটা ইসলামী পরিবারের শিশুকে সর্বপ্রথম কোন কোন শিক্ষাগুলো দেয়া প্রয়োজন এটা যদি জানিয়ে দিতেন উপকৃত হতাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর বিষয় আপনি আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। ইনশাআল্লাহ আপনার উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে দিব ইনশাআল্লাহ। কিছু দর্শক শ্রোতা আমাদেরকে SMS করছেন, এক ইসলামে তিনি আমাদেরকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাতুহ। নাম লিখেছেন মোহাম্মদ ইকবাল, তিনি লিখেছেন মাদানী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান ইসলামী জীবন, এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মোবারকবাদ। যে বিষয় নিয়ে আলোচনা করবেন পাশাপাশি এর কুসংস্কার নিয়েও আলোচনা করলে খুশি হব। জি ইনশাআল্লাহ, অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করব অবশ্যই এটাই, যে বিষয়টা আমরা নিই না কেন আলহামদুলিল্লাহ এটা থেকে কি কুসংস্কার আমাদের সমাজের মধ্যে চলে এসে গিয়েছে এবং এর বিপরীত কি যেটা ইসলামের শরীয়তের মধ্যে রয়েছে এগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ আসুন আমরা আজকের অনুষ্ঠানে যে বিষয়টা নিয়েছিলাম সন্তানের লালন পালন, এবং সন্তানের লালন পালন করতে গিয়ে প্রথমত আমরা আলহামদুলিল্লাহ আকিকা নিয়ে আলোচনা করলাম। একটা বিষয় এটাও আসে, সন্তান যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে ছেলের চুল কাটা নিয়েও একটা বিষয় আসে, তো আমি সংক্ষিপ্ত আকারে চুল কাটা নিয়ে একটু আমি তুলে ধরার চেষ্টা করবো। কারণ এই দেখা যায় হায়দার সুদ SMS করেছেন যে কুসংস্কার নিয়ে যেন আলোচনা করা হয়, কারণ দেখা যায় আমাদের সমাজের মধ্যে চুল তো কাটতে হয় ঠিক আছে, কিন্তু একটা কুসংস্কার এই ধরনের দেখা যায় যে সন্তানের যে চুল কাটা হবে এই চুল কাটানোর টাকা মানে নাপিতে যে টাকাটা আসবে ওটা নাকি নানি থেকে দিতে হয়, মানে সন্তানের নানি থেকে এই টাকাটা দিতে হবে, ধরনের একটা কুসংস্কার রয়েছে আমাদের সমাজের মধ্যে। তো এই ব্যাপারে যদি সেলিম বা আপনি কিছু বলতেন।
আসলে এই আজকে বর্তমানে আমাদের ইসলামী সমাজকে ধ্বংস করে দিচ্ছে কিছু কুসংস্কারের কারণে। দেখেন এই ধরনের যে বিভিন্ন ধরনের কথা বলা হয়, যদি নাতির চুলের কাটার টাকা যদি নানি না দেয় এটা হবে ওটা হবে, এটা না করলে এটা হবে ওটা হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথা বলা হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই ধরনের কুসংস্কার থেকে হেফাজত করুক। কারণ দেখেন ওই ধরনের কুসংস্কার আমাদেরকে আজকে ধ্বংস করে দিচ্ছে। দেখেন হয়তোবা যে কোন একজন গরিব নাতি বা তার চুল কাটে,
যেমন ধরুন এখানে নানি হয়তো গরিব হতে
গরিব
আর্থিক অবস্থা খারাপ হতে
খারাপ দেওয়ার মতো কিনে সামর্থ্য নেই, এখন তাকে দেওয়ার জন্য বাধ্য করছে। কেন? ওই এই নানি যদি নাতির টাকাটা যদি না দেয় তো বিভিন্ন ধরনের মুসিবত বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে এই ধরনের একটা যে খারাপ বদগুমানি করা, দেখেন এই যে খারাপ ধারণা করা, এটা কিন্তু ইসলামই নিষেধ করেছে।
আচ্ছা,
বিভিন্ন বিষয় নিয়ে একটা বিষয় নিয়ে এই যে খারাপ ধারণা করা এটা কি ইসলাম নিষেধ করেছেন। তো এটা তো ইসলাম আমাদের জন্য সম্পূর্ণ হারামও করে দিয়েছেন যে বিভিন্ন কুসংস্কার বর্তমান যে অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে আগেকার যুগের মুরব্বীরা এটা করেছেন। তো দেখেন আগেকার যুগের মুরব্বীরা করেছেন ঠিক আছে, কিন্তু আগেকার যুগের মুরব্বীরা যেটা করেছেন এটা কি কুরআন হাদিস সম্মত?
যেমন সেলিম এখানে আগেকার যুগের মুরব্বী বলতে এটা বোঝায় যে ওইগরের মধ্যে যিনি মুরব্বী রয়েছেন তার দাদি অথবা দাদা তার থেকে যেটা শুনেছে সে তো আবার তার দাদির বাবা থেকে তো শুনেনি, তো তার দাদি থেকে যেটা শুনেছে সে সেটাই বলছে। হয়তো এটাও হতে পারে তার দাদি সেই ইসলামের নিজের ইলমে যেটা ছিল না তার থেকে যেটা শুনেছে সে এখন সেটা বলছে। এই জন্য কি আমি যেটা ইসলামের শরীয়তের মধ্যে রয়েছে ওটা কি মানে কি অমান্য করব?
না না না, যেটা ইসলাম আমাদেরকে যেটা করার জন্য বলেছেন তো অবশ্যই অবশ্যই আমরা সেটা পালন করব, কিন্তু ওই অজুহাত দিয়ে এটা নয় বাস আমার মুরব্বী আমার এটা আমার অমুক এটা বলেছেন, তো ওই অনুযায়ী যে এই কুসংস্কারগুলি আমল করা এটা ইসলাম সম্পূর্ণরূপে আমাদের জন্য কি করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এবং এটা আমল করার কারণে আস্তে আস্তে আমাদের সমাজের মধ্যে আমাদের ফ্যামিলির মধ্যে, এই যে একটা ফ্যামিলি যদি নানা যদি টাকা দিতে না পারে না দেয় তাহলে দেখা যাচ্ছে যে ওই যে ছেলের পক্ষের নাথ যে ফ্যামিলি রয়েছেন তারা তাদের নানা গোষ্ঠীর ব্যাপারে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য, বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা, বিভিন্ন ধরনের কুসংস্কার ঠাট্টা করা হয়, মানে দেয় নাই।
আজকে আমাদের সমাজের মধ্যে কুসংস্কারে মানে বিভিন্ন ভাবে কুসংস্কার মানে আমাদের ইসলাম সমাজকে মানে আলোকিত করে ফেলেছে বলতে গেলে, মানে আলোকিত বলতে অন্ধকারে ছেয়ে নিয়েছে চারদিকে কুসংস্কার আর কুসংস্কার। মিরাজ ভাই, কুসংস্কারের যে ক্ষতি সম্পর্কে কোরআন হাদিসের আলোকে যদি কিছু মাদানি ফুল, যেমন
আসলে কুসংস্কার এমন একটি জিনিস, এটা একটি সন্দেহ বা অশুভ প্রথা এমন একটি রয়েছে যে কুসংস্কারের মানুষ যারা একেবারে সন্দেহের মধ্যে ঢুকে যায় তাদের জীবনটা একেবারে অন্ধকারের দিকে ছেয়ে যায়, সে তার নিজের ছায়াকেও ভয় পাওয়া শুরু করে দেয়। ছোট বড় সবাই কিন্তু এই কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে একটা আতঙ্কের মধ্যে থাকে। আর এরকম অশুভ বা কুসংস্কার কথার ব্যাপারে আমার আকার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যে হাদিস মুবারকা রয়েছে যে অশুভ প্রথা মান্যকারীদের জন্য নিজের অসন্তুষ্টি প্রকাশ করতে গিয়ে এ শব্দগুলো দ্বারা ইরশাদ করেন, যে ব্যক্তি অশুভ প্রথা ছড়ায় এবং যে অশুভ প্রথা গ্রহণ করে তারা আমার দলভুক্ত নহে, অর্থাৎ আমার তরিকায় নাই। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আমাদের নবী, শেষ জীবনের আখেরি নবী, আর আমরা তিনার উম্মত, হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত। তো আমি কাল কিয়ামতের দিন যদি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মত পরিচিতি দিতে না পারি তাহলে আমার জন্য কোনো নাজাতই নেই। আর সেক্ষেত্রে আল্লাহ রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করতেছেন যারা অশুভ প্রথা ছড়ায় এবং গ্রহণ করে তারা আমার দলভুক্ত নয়, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু ইসলামের উম্মতের দলভুক্ত নয়। তাহলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। এছাড়া আরেকটা ইয়া রয়েছে যে হাদিসে মুবারকা রয়েছে রাসূল আকরাম নূরে মুজাস্সাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন যার মধ্যে তিনটি বিষয় রয়েছে সে উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারে না। এক, যে ব্যক্তি নিজের ধারণাকে অদৃশ্যের কথা বলে, অর্থাৎ ভবিষ্যতের কথা বলে। দুই, ভবিষ্যৎবাণী করে নিজের ভাগ্য নির্ণয় করে। অথবা তিন, অশুভ প্রথা গ্রহণের কারণে সফর ভঙ্গ করে। অর্থাৎ অশুভ প্রথা বা কুসংস্কার বিষয়াদি এগুলো আমাদেরকে একেবারে ফেলে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে এখন সবকিছু ইজি হয়ে গিয়েছে, আমি কোরআনুল কারীম কানজুল ইমানকে আমি অধ্যয়ন করতে পারি, আমি হাদিসের মুবারাকাকে পড়তে পারি, অধ্যয়ন করতে পারি, বুঝলেন, এই যে কিতাব রিসাল রয়েছে এগুলো আমাদের জন্য এখন সহজ হয়ে গিয়েছে, তো আমি অশুভতে কেন থাকব, কুসংস্কার কেন করব? আগেরকার বুজুগান দিন বা আগেরকার মুরব্বীরা তারা একটি হুজুকের কথা শুনে সেটাকে ভালো নাতে চালিয়ে দিয়েছে, কিন্তু কি ভালো না সে নিজেও বলতে পারতো না। তো আমাদেরকে অবশ্যই কুসংস্কার থেকে বাঁচতে হবে আর কুসংস্কারকে বয়কট করতে হবে, অন্যথায় আমাদের জীবন অন্ধকারে ছেয়ে যাবে।
আসলে দর্শক শ্রোতা, কুসংস্কার এটা এমন একটা ক্ষতি বিষয় যারা কুসংস্কারকে গ্রহণ করে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নিজে বলেছেন যে ওই ব্যক্তিটা আমার দলভুক্ত নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের মধ্যে নয়। যেমন এরকম কুসংস্কার আমাদের এগুলাও দেখা যায়, যদি কোনো সন্তানের কতনা করা হয় তাহলে নানি থেকে অথবা নানার বাড়ি থেকে বিভিন্ন খাবার দিতে হবে, না হলে নানি অথবা নানার বাড়ি পুরা তাদের সম্প্রদায় তাদের সকল মানুষদেরকে নিয়ে বিভিন্ন বলতে গেলে তাদের ঘরের মধ্যে যিনি স্ত্রী রয়েছে মহিলা রয়েছে তার উপর পুরা মানে কুসংস্কার থেকে বেঁচে থাকার সে সৌভাগ্য দান করুক। সেলিমবা, আপনার কাছে আসবো এই ব্যাপারে। কিছুক্ষণ আগে আমাদের যে দর্শকরা কল করেছেন যে একজন সন্তানকে আমরা সুশিক্ষা দেওয়ার ক্ষেত্রে ইসলামী যে প্রথমত কি শিক্ষা আমাদের দেওয়া উচিত,
আমার ইসলামে খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো এর পূর্বে যেহেতু আজকে সন্তানের লালন পালন,
জি জি,
তো সন্তানের লালন পালনের দিক থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা আমাদের লক্ষ্য করতে হবে যে আমি আমার সন্তানকে যে ইসলাম মোতাবেক লালন পালন করছি না যেটা দুনিয়াবি লালন পালন বলে ওই মোতাবেক করছি। প্রথম আমাদের যারা গার্জিয়ান বা আমরা মাতা পিতা রয়েছি, আমাদের যারা ফ্যামিলির মধ্যে বড় জন রয়েছে, বড় ভাই বলেন বড় বোন বলেন, এক কথায় যারা আমরা বড় রয়েছি তাদের চিন্তা করতে হবে যে আমি যে আমার সন্তানকে লালন পালন করছি যে আমি কি ইসলাম মোতাবেক করছি না দুনিয়াবি করছি, এটা প্রথমে দেখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি যেহেতু বলেছেন কিভাবে করতে হবে, আচ্ছা তাহলে কিভাবে করতে হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন রাওয়ায়াত করেছেন। তো আমরা সকলেই জানি হয়তো বা আল্লাহ তাআলা তার পবিত্র একটি কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা রয়েছেন যেটার নাম হচ্ছে লুকমান।
আচ্ছা,
ওনার ওয়াকিয়া, উনি একজন আল্লাহর ওয়ালি হযরত লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন,
আচ্ছা
শিশুকালে ওনার সন্তানকে ইসলামিক কোন শিক্ষাটা দিয়েছেন, কোন শিক্ষা দিয়ে উনি গড়ে তুলেছেন। তো ওই ঘটনাটা আলহামদুলিল্লাহ উনি যে আল্লাহ তাআলার কাছে এমন মকবুল হয়েছে যেটা আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি করেছেন উল্লেখ করেছে।
যেমন সেলিম ভাই, আমাদের উচিত আমাদের সন্তানকে কিভাবে শিক্ষা দিব, যদি আমরা জানতে চাই যে ইসলামের মধ্যে একজন বাবা তার সন্তানকে কিভাবে সুশিক্ষা দেয়, আমাদের দেখা উচিত আমাদের পূর্ববর্তী বুজুর্গায় কিরামকে, সাহাবায়ে কিরামকে, নবীগণ আলাইহিসসালামদেরকে। যেমন আপনি বলছেন
ইনশাআল্লাহ এই বিষয়ে একটা ওয়াকিয়া, বিশেষ করে আজকে বর্তমান সময়ে আমরা মাদানী চ্যানেল বলেন দাওয়াত সিম মতো এই নিয়ামত সংগঠন পেয়েছি। তো ওই আমির আল সুন্নাহর একটি ওয়াকিয়া, সংক্ষিপ্ত ওয়াকিয়া, উনি ওনার সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন ইনশাআল্লাহ এটাও বলার জন্য চেষ্টা করবো যদি সময় থাকে। তো এর পূর্বে প্রথমে আমরা আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেছেন, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বগ্রহণযোগ্য কিতাব, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ। তো এই কালামুল্লাহ শরীফের আয়াতে মুবারকাকে এবং আল্লাহ তাআলার হুকুমকে, বিধানকে কেউ অস্বীকার করতে পারবে না। তো আসুন প্রথমে আমরা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে যাই, যে সূরা লুকমানে ১৬তম আয়াত এবং ১৭তম আয়াত, ১৮তম আয়াত বিশেষ বিভিন্ন যে উপদেশগুলো দিয়েছে যে আমরা সন্তানকে কিভাবে লালন পালন করব, কিভাবে উপদেশ দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তো এই আয়াতের মুবারক আমি অর্থটা বলছি, এই অর্থটা খুব সহজ, আমরা একটু ভালোভাবে খেয়াল করি যে অর্থটা হচ্ছে হে আমার বৎস, কে বলছেন লুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বৎসকে, ওনার ছেলেকে বলছেন,
ছেলেকে বলছেন
হে আমার বৎস, মন্দ কাজ যদি সরিষার দানা পরিমাণও হয়, কিসের পরিমাণ,
সরিষার দানা পরিমাণ,
সরিষার দানার পরিমাণও হয়, অতঃপর তা কঙ্করময় ভূমিতে কিংবা আসমান সমূহে অথবা জমিনের মধ্যে যেখানে থাকুক না কেন আল্লাহ তাআলা সেটা উপস্থিত করবেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কি করবেন কাল কিয়ামতের ময়দানে কি করবেন,
জিজ্ঞাসাবাদ করা
হবে। জি জি, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক সূক্ষ্ম বিষয়ে জ্ঞাত এবং অবহিত। দেখেন যে এখানে বলেছেন যে মন্দ কাজ যদি সেটা সরিষার দানার পরিমাণও হয়, দেখেন আল্লাহ তাআলা তার আরেকটি সূরার মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, যদি কোনো ব্যক্তি অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি নেকির কাজ করে তাও দেখতে পাবে, এবং ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, যে কোনো ব্যক্তি যদি বিন্দু পরিমাণ অনুপরিমাণ যদি গুনাহের কাজ করে, বাদকার অর্থাৎ আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করে, তাহলে তাও দেখতে পাবে
আল্লাহ।
তাহলে দেখেন এটা আমাদের ওই শিক্ষাটাকে দিচ্ছে, অর্থাৎ লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ যেটা গুনাহের কাজ না করে। এখন তো আল্লাহ তাআলার পানা, আমরা তো বর্তমান ছোটবেলায় আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে দেখা যায় যে আমরা আমাদের সন্তানদেরকে গুনাহের সেই শিক্ষাগুলো দিচ্ছি,
যেমন সন্তানের লালন পালন। আজকে আমাদের এই বিষয় আপনি বলছেন যে একজন আল্লাহর ওলি তিনি কি সন্তানকে বলছে যেন সরিষার দানা পরিমাণও সে যেন খারাপ কাজের মধ্যে, গুনাহের কাজের মধ্যে সে না যায়। আর আজকে দেখা যাবে আমাদের সমাজের মধ্যে সন্তান লালন পালন করার ক্ষেত্রে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মা বাবা নিজেই গুনাহের মধ্যে লিপ্ত।
জিনিসটা বলতেছি এরপর আয়াতের মধ্যে কি বলতেছে,
আচ্ছা
কোন শিক্ষা আসলে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে এই অনুষ্ঠানের মধ্যে যদি আমরা এই আয়াত মুবারকার অর্থটা যদি ভালোভাবে অনুধাবন করতে পারি তাহলে এটাই আমাদের জন্য যথেষ্ট হবে। এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে কোন কোন কাজটা করতে হবে, এরপর বলা হচ্ছে যার অর্থ হে আমার বৎস, আবার উপদেশ দিচ্ছে কি হে আমার বৎস নামাজ কায়েম রাখো। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিচ্ছি, কথাটা বুঝেন, অথচ আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ওনার ওই ওয়াকিয়াটা, ওনার ছেলের প্রতি যে উপদেশ দিয়েছেন ওই উপদেশ আমাদেরকে এই আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে লিপিবদ্ধ করে আমার রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই উপদেশগুলি দিই, এই শিক্ষাগুলি দিই। কি বলছেন যে নামাজ কায়েম রাখো এবং সৎ কাজের নির্দেশ দাও এবং
আর অসৎ কর্মের নিষেধ করো, এবং যে বিপদ আপদ তোমার উপর অপতিত হবে সেটার উপর ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এগুলো সাহসিকতার কাজ। এরপর কি বলা হচ্ছে? এরপর বলা হচ্ছে ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফখু। আল্লাহ
আল্লাহ,
মানে কসবে এই আয়াতে মুবারকের অর্থটা একটু খেয়াল করি। মানে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষার জন্য কি উদ্দেশ্যে এই আয়াতে মুবারক করেছেন, নাজিল করেছেন, দেখেন এই আয়াতের অর্থ হচ্ছে অন্য কারোর সাথে কথা বলার মধ্যে। আমরা আমাদের চ্যানেল দর্শক শ্রোতা আমি বলবো যে এই শিক্ষাগুলি আমি আমাদের সন্তানকে দিচ্ছি কিনা, যে শিক্ষাটা রুকমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে দিয়েছেন, এবং ওনার সন্তান এমন শিক্ষা যেটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়েছে, যেটা আমাদের শিক্ষার জন্য, আমরা যেন আমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারি, তার জন্য আল্লাহ তাআলা তার পবিত্র কালামে শরীয়ত কি করেছেন, এখানে এনেছেন, ইরশাদ করেছেন। তো এই আয়াতের অর্থ হচ্ছে অন্য কারো সাথে কথা বলার মধ্যে আপন মুখমণ্ডল বক্র করো না।
আচ্ছা,
কি করো না? বক্র করো না, এবং পৃথিবীতে অহংকার করে। আজকে দেখেন, আজকে আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, আমাদের মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে অহংকার।
আল্লাহ,
আমরা কথায় কথায় বলে অহংকার পতনের মূল, কিন্তু সেই অহংকার আমার নিজের ভিতরে আছে, যে আমি মুসলমান হয়ে যে আমি এক শব্দটা বের করছি যে অহংকার পতনের মূল, এটা বলে থাকি অপরজনকে, অন্যজনকে বলে থাকি, অন্যজনের কাছ থেকে যদি কিছু অল্প পরিমাণ অহংকার প্রকাশ পেয়ে থাকে তখন আমি বলে থাকি অহংকার পতনের মূল, কিন্তু সেই অহংকার আমার ভিতরে রয়েছে সেটা আমি দেখি না। আল্লাহ তাআলা বলেছেন কি, এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না কোন উদ্যত অহংকারকারীকে। আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, প্রথমত যে প্রথমে যেটা বলা হয়েছে গুনাহের কাছ থেকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ তাআলার পানা। দেখেন ওই আয়াতের যেটা মাদানী ফল আমরা শিক্ষা নিতে পারি, যে আমরা আমাদের ছেলে ছোট মেয়েদেরকে আমাদের ফ্যামিলির মধ্যে দেখা যায় আল্লাহ তাআলার পানা, যে আমরা আমাদের সন্তানদেরকে নাচ গান বিভিন্ন ধরনের যে বিধুর্মীদের যেটা কুসংস্কার উপসংস্কৃতি সেই শিক্ষাটা আমি দিচ্ছি,
মানে সন্তান দেখা যায় মানে তার কথায় কথায় গান বাজনার মধ্যে লিপ্ত থাকে,
বরং এটার জন্য মা বাবা খুশি হয়ে যায়, হাসে, অপরজনকে বলে যে দেখেন দেখেন আমার সন্তান গান এই গান গাচ্ছে, এবং বলে বাবা এই গানটা গাও, বাবা এই গানটা গাও। হ্যাঁ,
আল্লাহ
কে বলছে? মা বাবা, আল্লাহ তাআলার পানা। তো ওই সন্তান ইনশাআল্লাহ শেষ পর্যায়ে বলবো
মানে আমাদের সন্তানকে দেখা যায় আমরা ছোট বয়সে মানে মা বাবা হয়তো গর্ববোধ করে আমার সন্তান গান বাজনা করলে, ইনশাল্লাহ আমি এই বিষয় নিয়ে আবার আসবো আপনাদের কাছে, দর্শকতা আমাদেরকে স্মরণ করেছেন, ইনশাল্লাহ আমরা আবারও কল এস এম এস কিছু নেওয়ার চেষ্টা করবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ রফিক কাদেরী হাটহাজারী থেকে বলতেছি। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান ইসলামী জীবন খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আজকের বিষয় শিশুর লালন পালন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে কবুল করুক, বেহিসাব মাগফিরাতের দোয়া প্রার্থী।
আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুক। আমিন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ জাইনুল আবেদিন আত্তারি হাটহাজারী থেকে বলছি। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান ইসলামী জীবন এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হাই, মোবারক। আল্লাহ তাআলা আপনাকে বরকত নসিব করুক। দর্শক, আমাদের কয়েক ইসলামী ভাই আমাদেরকে SMS করেছেন। জি, এক ইসলামী ভাই তিনি প্রশ্ন করেছেন যে আজকের বিষয়ে একটা প্রশ্ন ছিল যে পিতামাতা ছোট থেকে শিশুকে কি ইসলামী নৈতিক শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে। অপর একজন ইসলামী ভাই তিনি লিখেছেন যে ফতেহাবাদ থেকে বলছি, মাদানী চ্যানেল বাংলা নতুন অনুষ্ঠান ইসলামী জীবন আজকের বিষয়ে শিশুর লালন পালন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি জানতে চাচ্ছি একজন শিশুর জন্মের পর থেকে কিভাবে লালন পালন করলে সুন্নতের উপর আমলদার হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের শাহ সেলিম ভাই থেকে শ্রবণ করছিলাম যে দেখা যায় আমরা বিভিন্ন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যেন সন্তানকে যেন সুশিক্ষা নামাজ শিক্ষা বিভিন্ন দেওয়া হয়, এবং একজন আল্লাহর ওলির ঘটনা আমাদেরকে বলছিলেন যে দেখা যায় ইসলাম আপনি যেটা বলছিলেন যে সন্তান যখন সে ছোট অবস্থায় মা বাবা বরঞ্চ তাকে নামাজের কথা বিভিন্ন ইসলামী সুরসম্মত হবে বিভিন্ন ইসলামী শিক্ষা তাকে দিবে, বরং দেখা যায় তার বিপরীতে মা বাবা সন্তান যখন নাচে বা সন্তান যখন গান গায় তখন সেই মুসলমান ঘরের মা বাবা গর্ববোধ করে যে আমার সন্তান গান গাচ্ছে, আমার সন্তান এভাবে নাচছে। মিয়াজ ভাই, আপনি যদি এ ব্যাপারে বলতেন যে কিছুক্ষণ আগে আমার দর্শক একজন তিনি কলও করেছেন, তিনি একটা প্রশ্নও করেছেন যে সন্তান একজন সন্তানকে যে সে ছোট অবস্থা তাকে আমি কি কি বিষয় নিয়ে আমার থেকে তাকে শিক্ষা দেওয়া জরুরি আপনি মনে করেন?
আসলে মা বাবাকে অবশ্যই দিনই শিক্ষা দিতে হবে। এ ব্যাপারে আমাদের বুজুর্গানা দিন বলেছেন, হযরত আল্লামা কুরতুবি রহমতুল্লাহ তাআলা আলাইহি উদ্ধৃত করেন, আমাদের উপর ফরজ হল যে নিজের সন্তান এবং নিজের পরিবার পরিজনকে দিনের শিক্ষা দেওয়া, ভালো কথা শেখানো এবং আদব ও কৌশলের শিক্ষা দেওয়া, যা ছাড়া কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ, আমরা যদি হুজুর পুন্ন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শৈশবকালের ঘটনাগুলো যদি শুনি বা এর থেকেও কিছু আমরা মা বাবা যদি শিক্ষা অর্জন করি, আমাদের শিশুকে লালন পালন করা অনেক সহজ হয়ে যাবে। যেমন আমি একটা তুলে ধরতে চাই যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আপন বয়সের প্রাথমিক পর্যায়ে জাগ্রত হতেই, ঘুম থেকে জাগ্রত হতেই যে বাক্য ইরশাদ করলেন তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। তো ফিরেশতারা তারা তার ধূনাকে ঢোল দিত। তো এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলাই সবচেয়ে বড় এবং সকল প্রশংসা আল্লাহর জন্যই। এভাবে গুণগান গিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম করতেন।
যেমন মিনাস ভাই, এখানে দেখেন আপনি যে বিষয়টা বলছেন যে ছোট অবস্থায়ও আল্লাহ তাআলার নাম নেওয়া, আল্লাহ তাআলার জিকির করা, যে আমরা যখন সন্তান জন্ম হয় সন্তানকে যখন কান্না করে, সন্তানের কান্না মানে বন্ধ করার জন্য দেখা যায় তাকে বরঞ্চ বিভিন্ন গান বাজে, যেটা আপনি বলেছেন গান বাজনা মোবাইলে হোক বিভিন্ন তাকে তার সামনে গান বাজিয়ে দেওয়া। অথবা আজকাল এমন আমরা বর্তমানে এমন পরিস্থিতিতে চলে এসেছি সন্তান যখন কান্না করে তখন সন্তানকে তার কান্না আওয়াজ বন্ধ করার জন্য এমন কিছু খেলনা দিয়ে দিই যে খেলনার মধ্যেও গানের আওয়াজ চলে, এই রিংটোন এভাবে চলে। তো দেখেন এই সময় কি আমাদের এটা উচিত নয় বরং তাকে এই যে বলে মিরাজ বা আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলার কালাম পাকের জিকির, দরুদ শরীফ না সেভাবে আল্লাহ আল্লাহ জিকির করা, যেটা আমি আলহামদুলিল্লাহ আমির আলাহ সুন্নাতকে দেখতে পাই।
তো এই ব্যাপারে একটা আমির সুন্নাতের ঘটনা যেটা আমি,
আচ্ছা আচ্ছা,
ছোটবেলায় কিভাবে উনি ওনার সন্তানদেরকে কি করেছেন, লালন পালন করেছেন, কিভাবে নামাজের প্রতি, দিনের প্রতি, আল্লাহ তাআলার অর্থাৎ ইবাদতের প্রতি কিভাবে শিক্ষা দিতেন, এভাবে একটি ঘটনা আমরা শ্রবণ করি। অর্থাৎ দাওয়াতের প্রথম দিক দিয়ে এই ঘটনাটা,
আচ্ছা,
একবার আমির আলাহ সুন্নাত দামত বরকাতুল আলিয়া মাদানী কাজে ব্যস্ততার কারণে গভীর রাত কিছু ইসলামী ভাইকে ভাই সহ লাইব্রেরিতে, অর্থাৎ যেটা মাকতাবাতুল মদিনা আমাদের দাওয়াতের পরিভাষা বলা হয়, আসলো।
আচ্ছা,
তো সেখানে হাজি উবাইদ রেজা আত-তারিক ঘুমিয়েছিলেন, অর্থাৎ আমির আলাহ সুন্নাতের বড় শাহজাদা, যিনি বর্তমানে আমির আলাহ সুন্নাতের জানেশিন আমির সুন্নাত, যিনি নাকি খিলাফত দিয়েছে। তো দেখেন আল্লাহ মানে কি শিক্ষা আমির আলাহ সুন্নাত ওনার সন্তানকে দিয়েছেন, আজকে সেই সন্তানের বাহার আমরা সকলে দেখতেছি।
সুবহানাল্লাহ,
কেমন সন্তান বানিয়েছেন, মানে কেমন ভাবে লালন পালন করেছেন আমার আমির আলাহ সুন্নাত, ওনার সন্তানদেরকে কোন শিক্ষা দিয়েছেন, এটা তো আমরা প্র্যাকটিক্যাল চোখে দেখতে পাচ্ছি। বর্তমান ওনারাও আলহামদুলিল্লাহ আমার আমির আলাহ সুন্নাত জীবিত রয়েছেন, ওনার সন্তানরা, ওনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারাও জীবিত রয়েছেন, তাদের আখলাক আমরা দেখি। তো দেখেন তখন ঘুমিয়েছিলেন কে, আমির আলাহ সুন্নাতের বড় শাহজাদা ঘুমিয়েছিলেন।
আচ্ছা,
তখন তিনি খুবই ছোট ছিলেন, কি ছিলেন, খুবই ছোট ছিলেন। আমির আলাহ সুন্নাত দামত বরকাতুল আলিয়া বললেন তাকে তাহাজ্জুদ নামাজ পড়ানো উচিত। বর্তমান সময় আমরা কি বলি, জি আল্লাহ তাআলা, হয়তো অনেক মা বাবা আছে যারা চেষ্টা করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, অনেক সময় নামাজ পড়ার জন্য চেষ্টা করে, কিন্তু যখন যেমন একটা সময় দেখা যায় রমজান শরীফের মধ্যে যখন মা বাবা সেহরি খাওয়ার জন্য উঠে তখন ছোট বাচ্চা থাকলে তাদেরকে বলে তুলি না তুলি না, মানে এই ধরনের কথা বলি আমরা, না তোলার উৎসাহ দিয়ে থাকি, না তোলার জন্য চেষ্টা করি। কিন্তু আমার আমি আলাহ সুন্নাত দেখেন সেই ছোট্ট ঘুমিয়েছিল, তো কোন সময় সেহরির সময় তাহাজ্জুদের সময় আমার আমি আলাহ সুন্নাত চিন্তা করতেছে ওনাকে উঠানো উচিত, তখন কি করলেন ওই মাদানী মুন্নাকে জাগ্রত জাগাতে চাইলেন, কিন্তু ঘুমের প্রচন্ডতার কারণে ভালোভাবে জাগ্রত হচ্ছিল না। আমির আলাহ সুন্নাত ইনফ্রাদি কোশিশ করে মাদানী মুন্নাকে কোলে নিয়ে আল্লাহু আকবার খোলা আকাশের নিচে চলে গেলেন এবং চা দেখিয়ে জিজ্ঞাসা করলেন এটা কি, মানে খোলে আকাশে নিয়ে চলে গেলেন কোলে নিয়ে। তখন আমির আলাহ সুন্নাত বড় শাহজাদাকে জিজ্ঞাসা করলেন এটা কি,
আচ্ছা,
তখন মাদানী মুন্না অর্থাৎ বড় শাহজাদা উত্তর দিলেন চা। আচ্ছা, অতঃপর জিজ্ঞাসা করলেন এটা কি করছি, তখন মাদানী মুন্না উত্তর দিলেন সবুজ গম্বুজকে চুম্বন দিচ্ছি।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, আল্লাহ, মানে দেখেন আমাদের সমাজের মধ্যে যদি আমরা কোনো ছোট বাচ্চাকে যদি এই জন্য প্রশ্ন করি এটা কি করছে, হয়তো বা আমরা তো আকলহীন, হয়তো বা ওই ধরনের জ্ঞান নাই, মানে কোন একটা কিছু বলতো, হয়তো
আলো দিচ্ছে,
আলো দিচ্ছে ওটা বলতো। কিন্তু ওবাইদ রেজা আত-তারি, হাজি ওবাইদ রেজা আত-তারি, যিনি আমির আলাহ সুন্নাতের বড় শাহজাদা, উনি আমির আলাহ সুন্নাতকে উত্তর দিচ্ছেন যে ওই চাঁদ যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবুজ গম্বুজ মুবারককে চুম্বন দিচ্ছে,
মানে ছোটবেলা থেকে মদিনার প্রতি মহব্বত সৃষ্টি
করা, ভালোবাসা, জি,
কারণ যে মদিনা ওয়ালার মাঝে আমাদের দুই দুনিয়া এই আখিরাত, মানে জিনার সৎকায় পুরা কুল কায়নাত সৃষ্টি হয়েছে, জিনার সৎকায় কাল হাশরের ময়দান সৃষ্টি হবে, এই মদিনাওয়ালার মহাব্বত ছোটবেলা থেকে আমি দেওয়া
শিখাচ্ছি এবং ওনাকে ওযু করিয়ে নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উৎসাহ করলো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সেলিম ভাই আসলে খুব সুন্দর বিষয় আমাদেরকে দর্শকরা তুলে ধরেছেন, ছোটবেলা থেকে সন্তানকে মদিনাওয়ালা আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহাব্বত, দ্বীন ইসলামের প্রতি মহাব্বত এগুলো আমাদের সৃষ্টি করা অবশ্যই উচিত। ইনশাআল্লাহ আরো কিছুক্ষণ আমরা এই বিষয়ে আলোচনা করব, তার আগে দর্শকরা আপনারা যারা আমাদেরকে স্মরণ করছেন কলের দিকে যাবো ইনশাআল্লাহ। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার কাউসার ভাই এবং সেলিম ভাইয়ের কাছে একটা জানার ছিল যে এটা যে আমরা অনেক সময় নিজেদের সন্তানদেরকে উপদেশ দিই, বাবা আপনি এই কাজ করিয়েন না, নিষেধ করি, কিন্তু অথচ দেখা যাচ্ছে আমরা ছেলেদের সামনে ওগুলো করতে থাকি, তো এই বিষয়ে আমাদের করণীয় কি একটু যদি কাউসার ভাই কিংবা সেলিম ভাই ইশাদ ফরমায় তাহলে অনেক অনেক মদিনা মদিনা হবে নাকি দাওয়াতটা সবার কাছে পৌঁছে যাবে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি সন্তানকে তো বলছি বাবা তুমি এই মিথ্যা কথা বলিও না, বাবা তুমি নামাজ পড়ো, তো সন্তানকে আমি যেই কাজটা করতে বলছি কি সেই কাজটা যদি মা বাবা তার নিজের মধ্যে না থাকে তাহলে সেই সন্তান কিভাবে, কারণ কিতাবের মধ্যে রয়েছে এবং আমরা নিজেরাও দেখি সন্তান সন্তান সে কোনো কিছু জন্ম থেকে শিখে আসে না, সন্তান একজন ছোট বাচ্চা সে হয় অনুকরণ প্রিয়, সে মানুষকে যা করতে দেখে সে তাই নকল করে, মা বাবাকে সে যা করতে দেখে তাই সে নকল করে, এখন সে দেখতে পাচ্ছে তার মা তার বাবা তার সামনে মিথ্যা কথা বলছে, তাহলে সে সন্তান কিভাবে সত্য কথা বলা শিখবে।
জি 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 জি, আসলে কসর ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেখেন আমরা ছোটবেলায় যে বাংলা ইতিহাস বইয়ের মধ্যে পড়ে সাহিত্য বইয়ের মধ্যে পড়েছি যে সন্তানের যেটা প্রাথমিক বিদ্যালয় সেটা হচ্ছে কে,
মা বাবা,
কারণ সন্তান প্রথমেই রাত্রে বেলায় বলেন দিনের বেলায় বলেন ছোটবেলায় সবসময় কিন্তু মা বাবার সাথেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মার সাথেই থাকে। তো আমরা বাংলা সাহিত্য বইয়ের মধ্যে পড়েছি যে প্রাথমিক যেটা বিদ্যালয় সন্তানের জন্য সেটা হচ্ছে কে,
মা বাবা,
মা। আচ্ছা, এখানে কাসু ভাই আরেকটি প্রশ্ন আমি মাদানী চ্যানেল তারা দর্শক স্তর রয়েছে তাদের সামনে তুলে ধরতে চাই, যারা আমরা মা বাবা রয়েছি, যারা আমরা আমার সন্তানকে উপদেশ দিচ্ছি, এটা কিন্তু চিন্তা করা দরকার, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা বুঝতে পারবো না এটা কেমন গুরুত্বপূর্ণ, আমি যে উপদেশ দিচ্ছি যে আমার ওই উপদেশ থেকে আসলে কি শরীর সম্মত, আমি যে আমার ছেলেকে এই কাজটা করার জন্য বলছি, যে করার জন্য বললাম, যে কাজটা করার জন্য বললাম আসলে কি এটা কি শরীর সম্মত, আমি কি জানি সেই জ্ঞানটা আমার আছে,
দিনের যে গুরুত্ব এবং কিতাবের মধ্যে রয়েছে প্রত্যেকটা, যেমন আমি এখানে মাদানিসিল অফিসে আসছি আমার একটা রাস্তা দিয়ে এখানে অফিসে আসছি, ঠিক সেরকম বলা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে ইলম, ইলমে দিন, দিন ইসলামের জ্ঞান যেটাকে জান্নাতে যাওয়ার রাস্তা বলা হয়েছে। আর আজকে আমরা সন্তানকে সেরকম সুশিক্ষা কয়জন দিচ্ছি? তো মিরাজ ভাই আপনার কাছে আসবে ব্যাপারে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছি, তো হয়তো আমরা চেষ্টা করেছি কিছুটা বিষয় আপনাদের কাছে তুলে ধরার জন্য, কিন্তু হয়তো প্রতিটা বিষয় সন্তানের ক্ষেত্রে আমরা তুলে ধরতে পারি নাই, কিন্তু আমাদের উচিত একটা সন্তানকে যখন আমি সুশিক্ষা দিব, দিন ইসলামের সঠিক জ্ঞান দিব, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আমার সন্তান তাহলে একদিন শরীয় সম্মত ভাবে এই সন্তান আমার কাজে আসবে, আমি যখন কবরে চলে যাব তারপরে এই সন্তানের দ্বারা আমি কবরে সুখে থাকবো, আমি এই সন্তানকে সঠিক শিক্ষা না দিই তাহলে হয়তোবা এই সন্তানের কারণে আমি গুনাহের কারণ অর্থাৎ জাহান্নামের মধ্যে যাওয়ার আমার হয়তোবা সুযোগ হয়ে যেতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানের সঠিক শিক্ষা দেওয়ার এবং সন্তানের সুশিক্ষা দিন ইসলামের শরীয় সম্মত ভাবে দেওয়ার সে সৌভাগ্য দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী মহল, এই দাওয়াত ইসলামী সুন্দর মাদানী পরিবেশে নিজে এবং নিজের সন্তানদেরকেও সুন্দর মাদানী পরিবেশ দেওয়ার সে সৌভাগ্য দান করুক। আপনার ঘরের মধ্যে মাদানী চ্যানেল বাংলা আমরা ছাড়া অন্যান্য চ্যানেল যেগুলোর মাধ্যমে সন্তানরা বিভিন্ন গুনাহের কথাবার্তা শিখে, তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গুনাহের চ্যানেল না চালিয়ে বরঞ্চ দিন ইসলামের সুসম্মত চ্যানেল মাদানী চ্যানেল চালানোর সে সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইসলামী জীবন।